الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غير المغضوب عليهم ولا الضالين. حضرت صلى الله عليه وسلم
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
কে তুমি
যে বলেছেন
নবুয়ত কায়েম রহেগি
তোমাদের মাঝে
উস ওয়াক্ত তক
যতদিন আল্লাহ চাইবেন নবুয়ত প্রতিষ্ঠিত থাকবে, এরপর নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে, সেই খেলাফত প্রতিষ্ঠিত হবে যারা নবীর রীতিনীতি অনুসরণ করবে, তাদের কোন ব্যক্তি স্বার্থ থাকবে না, তারা নবীর কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বৈশিষ্ট্য রাখবে, কিন্তু এককাল পর এই খেলাফতের আশেদার অবসান ঘটবে, এই নেয়ামত তোমাদের হাত থেকে তোমাদের মধ্য থেকে উঠিয়ে নেওয়া হবে, এরপর এমন রাজত্ব প্রতিষ্ঠিত হবে যা মানুষের জন্য হবে যন্ত্রণাদায়ক, এর পরের চেয়েও বড় স্বৈরাচারী রাজত্ব আসবে, তখন খোদার করুণা পুনরায় উত্থিত হবে এবং নবুয়তের পদ্ধতিতে আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে। আমরা দেখি যদিও ইসলামের ইতিহাসে বিভিন্ন যুগে আগত মুসলমান রাষ্ট্রপ্রধানরা খলিফা হওয়ার দাবি করে আর বলে বেড়ায় যে তারা খলিফার মর্যাদা রাখে, কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহধারণের পর তাঁর প্রথম চারজন খলিফাকেই খোলাফায়ে রাশিদিনের মর্যাদা দিয়ে থাকে। তাদের যুগকেই খেলাফতের রাশিদার যুগ আখ্যায়িত করা হয়, অর্থাৎ সে যুগ যা হেদায়েত প্রাপ্ত এবং হেদায়েত প্রসারী যারা নিজেদের নিজাম এবং ব্যবস্থাপনা সেভাবে পরিচালনা করেছেন যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহিকে পরিচালিত করতে দেখেছেন, কোরআনের শিক্ষা অনুসারে ব্যবস্থাপনা চালিয়েছেন, বংশগত কোন রাজত্ব ছিল না, বরং মোমিনদের জামাতের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের খেলাফতের চাদর পরিধান করিয়েছেন। কিন্তু বাকি খলিফারা পারিবারিক রাজি প্রতিষ্ঠিত রেখেছেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে। প্রথম দুটো ক্ষেত্রে এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে যেহেতু পূর্ণ হয়েছে, তাই শেষ কথা তিনি বলেছেন সেক্ষেত্রেও আমাদের মনিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই সত্য প্রমাণিত হওয়ার ছিল।
দুনিয়াদারি আর মুসলমানোকে বিগড়ে হুয়ে হালাত কো দেখ
এই বস্তু পূজা এবং মুসলমানদের অধঃপতিত অবস্থা দেখে সে খোদা যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরস্থায়ী শরীয়ত সহকারে পাঠিয়েছেন, তার করুণা সিন্ধু উথলে ওঠা স্বাভাবিক ছিল, আর নবুয়তের পদ্ধতিতে পৃথিবীতে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত করা স্বাভাবিক ছিল। আর আমরা আহমদিরা বিশ্বাস রাখি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রদত্ত প্রতিশ্রুতি অনুসারে খোদা তালার করুণা প্রকাশ পায় এবং আমাদের মনিবের কথা পূর্ণ করো তো মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদীর মাধ্যমে নবুয়তের পদ্ধতিতে খিলাফত প্রতিষ্ঠিত করেছেন, যেখানে তাকে উম্মতি নবী হওয়ার মর্যাদা দিয়েছেন, সেখানে খাতামুল খুলাফার মর্যাদায় তাকে ভূষিত করেছেন। অর্থাৎ এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফতের ধারা, তিনি সাল্লাল্লাহু আলাইহির নিবেদিত প্রাণ দাস এবং খাতামুল খুলাফার মাধ্যমেই সূচিত হবে। অতএব আমরা সৌভাগ্যবান, কেননা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী থেকে যারা অংশ পেয়েছে আমরা তাদের অন্তর্ভুক্ত, যা তিনি নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়া সংক্রান্ত আমাদের জন্য করে গেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জুমার আয়াত ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম এর ব্যাখ্যায় পরে আগত যে সকল সৌভাগ্যবানদের পূর্ববর্তীদের সাথে মিলিত করেছেন আমরা তাদের অন্তর্ভুক্ত হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তার যে প্রিয় সম্পর্কে বলেছিলেন যে তিনি সুরাইয়া থেকে ইমান পৃথিবীতে ফিরিয়ে আনবেন, তিনি আমাদেরকে তার মান্যকারীদের অন্তর্ভুক্ত করেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার যে মাহদীকে সালাম পৌঁছানোর নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাদের সেই দায়িত্ব পালনকারীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন। আর জামাতে আহমদিয়া বয়াতকারী জামাতের উপর আহমদিয়ার উপর খোদা তাআলা এই কৃপাও করেছেন যে মসিহে মওদের মাধ্যমে তার তিরোধানের পর চলমান খেলাফতের হাতে বায়াতকারীদেরও অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং খোদার এসব কৃপা সকল আহমদির কাছে এই দাবি করে যে খোদার কৃতজ্ঞ বান্দা হয়ে নিজেদের ব্যবহারিক জীবনে সেই পরিবর্তন আনুন যা খোদার এই প্রেরিত মহাপুরুষের মান্যকারীদের জন্য আবশ্যক, তাহলে বয়াতের সুবাদে অর্পিত মানেস্ত দায়িত্ব আপনারা পালন করতে পারবেন। মসিহে মাউদ এবং প্রতিশ্রুত মাহদীর ইমান থেকে ইমানকে সুরাইয়া থেকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা এবং মান্যকারীদের হৃদয়কে তাতে সমৃদ্ধ করার কথা। সকল আহমদি নিশ্চয় কথার সাক্ষী যে তিনি এই কাজ সফলভাবে করে দেখিয়েছেন, কিন্তু এই ইমান প্রতিষ্ঠিত করা, ইমান কায়েম করা শুধু তার জীবদ্দশা পর্যন্ত সীমিত ছিল না, বা কয়েক দশক পর্যন্ত তা সীমাবদ্ধ ছিল না, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার শুভ সংবাদ দিয়ে যে নীরব হয়ে যান, সেক্ষেত্রে এর অর্থ হল এই ইমানকে কিয়ামত পর্যন্ত সকল মহিমার সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে। আর প্রত্যেক সে ব্যক্তি যে হযরত মসিহে মওউদ আলাইহি সালাতু ওয়াসালামের বয়াতকারীদের অন্তর্ভুক্ত বলে মনে করে তার জন্য আবশ্যক হল ইমান হৃদয়ে গ্রথিত করে সেই ইমানের উপর সবসময় প্রতিষ্ঠিত থাকা। মান্যকারীদের জন্য আবশ্যক হল মসিহ মওউদের তিরোধানের পর তার মাধ্যমে প্রতিষ্ঠিত খেলাফত ব্যবস্থার সাথে সম্পৃক্ত হয়ে এই ইমানের বহির প্রকাশ স্থল হয়ে তাকে পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রচার করা এবং তাওহীদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। আর এই কাজের জন্য খোদা তাআলা আমাদের মনিব, আমাদের অনুসরণীয় নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাজের জন্যই পাঠিয়েছেন। আর এই কাজের জন্য আল্লাহ তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিবেদিত প্রাণ মানে নিষ্ঠাবান দাসকে পাঠিয়েছেন একই কাজ বা একই কাজের সমাধার জন্য, একই কাজ সমাধা করার জন্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠিত থাকার ভবিষ্যৎবাণী করেছেন। আর এই কারণেই হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম জামাতকে পৃথিবী থেকে বিদায়ের দুঃখজনক সংবাদের পাশাপাশি শুভ সংবাদও দিয়েছেন যে আদি থেকে আল্লাহ তাআলার এটি রীতি যে তিনি দুটো কুদরত প্রদর্শন করেন, যেন বিরোধীদের দুটো মিথ্যা উল্লাসকে পদদলিত করে দেখানো যায়। তাই এখন এটি সম্ভব নয় যে আল্লাহ তাআলা তাঁর আদি রীতি বিসর্জন দেবেন। তিনি বলেন, তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখা ও আবশ্যক এবং তার আগমন তোমাদের জন্য শ্রেয়, কারণ তা স্থায়ী যার ধারা কেয়ামত পর্যন্ত কর্তিত হবে না। সুতরাং ইমান পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের তিরোধানের পর এই দ্বিতীয় কুদরত প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা চান না যে ধর্মের বিরোধীরা উল্লসিত হোক এই অজুহাতে যে ধর্ম পৃথিবী থেকে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা এটি চান না যে শয়তান ধৃষ্টতার সাথে যাচ্ছে তাই করে বেড়াক। আল্লাহ তাআলা বিরোধীদের মিথ্যা উল্লাসকে অবশ্যই পদতলে পিষ্ট করবেন। তাই তিনি ইমানকে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের পর চলমান খেলাফতের সাহায্যের মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখবেন। কিন্তু আল্লাহ তাআলা যারা এই ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত তাদের উপরও দায়িত্ব ন্যস্ত করেছেন যে এই ইমান পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখার জন্য খেলাফতের সাহায্যকারী হন। আর বয়তের অঙ্গীকার সামনে রেখে দৃষ্টিতে রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হন যে আমাদেরকে নিজেদের ইমানের হেফাজত করতে হবে আর অন্যদেরকেও ইমানের আলোতে আলোকিত করতে হবে, যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন যে এটি আদি থেকে খোদার রীতি বা সুন্নত যে তিনি দুটো কুদরত প্রদর্শন করেন। আর আমরা সবাই ভালোভাবে জানি এই দ্বিতীয় কুদরত হল খিলাফত ব্যবস্থা বা নিজামে খিলাফত। সুতরাং খিলাফত ব্যবস্থার ধর্মীয় উন্নতির সাথে এক গভীর সম্পর্ক রয়েছে আর ইসলামী শরীয়তের এটি একটি গুরুত্বপূর্ণ অংশ। ধর্মীয় উন্নতি বা ধর্মের উন্নতি খিলাফত ছাড়া সম্ভব নয়, জামাতের ঐক্য খিলাফত ছাড়া প্রতিষ্ঠিত থাকতেই পারে না। আর আল্লাহ তাআলার কৃপায় আমাদের প্রত্যেক ব্যক্তি যে খেলাফতের সাথে সম্পৃক্ত সেই কথা খুব ভালোভাবে বোঝে এবং জানে যে খেলাফত জামাতে জারি এবং চলমান থাকা এটি ইমানের অংশ। আর এই কথা তারাও জানত যারা জামাতে হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুর তিরোধানের পর নৈরাজ্যবাদীদের কথা প্রত্যাখ্যান করে খেলাফতের সাথে সম্পৃক্ত রাখতে থাকতে চাইতেন। তাদের জানা ছিল যে আমাদের ইমান প্রতিষ্ঠিত থাকতেই পারে না যদি আমাদের মাঝে খেলাফত ব্যবস্থা না থাকে। আমরা খোদার প্রতি কৃতজ্ঞ যে সে সকল লোকের কুরবানির কারণে, তাদের এই ইমানের দৃঢ়তার কারণে আজ আমাদের অনেকেই যারা সে সকল বুজুর্গদের পরবর্তী প্রজন্ম খেলাফতের কল্যাণে কল্যাণ মণ্ডিত হচ্ছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি চেষ্টা সংগ্রাম এবং ত্যাগ স্বীকার করেছেন হযরত খলিফাতুল মসীহ সানি বা দ্বিতীয় খলিফা। খলিফাতুল মসীহ সানির উপর অপবাদ আরোপকারীরা অনেক বড় বড় অপবাদ আরোপ করেছে, কিন্তু খেলাফত ব্যবস্থাকে রক্ষা করার জন্য তার হৃদয়ের যে চিত্র ছিল তার একটি ছবি বা চিত্র খলিফাতুল মসীহ সানির ভাষায় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, কারণ এটি ইতিহাসের অংশ। আর ফিতনা ও নৈরাজ্য থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ইতিহাসের উপরও দৃষ্টি রাখা উচিত। একইভাবে ইমানের দৃঢ়তার জন্য এটি আবশ্যক, ইমানের দৃঢ়তার কারণ হয় এটি। হযরত খলিফাতুল মসীহ সানি বা দ্বিতীয় খলিফা বলেন যে যেখানে হযরত খলিফাতুল মসীহ আউয়াল ইন্তেকাল করেছেন, অর্থাৎ যে ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, সেই ঘরের একটি কক্ষে মলবে মোহাম্মদ আলী সাহেবকে ডেকে আমি বলি যে খেলাফত সংক্রান্ত কোন বেতনডায় লিপ্ত হবেন না, যে খেলাফত হওয়া উচিত কি উচিত নয়। নিজের চিন্তা ভাবনা বা চিন্তাধারাকে শুধু এই কথার মাঝে সীমাবদ্ধ রাখুন যে এমন খলিফা নির্বাচিত হওয়া উচিত যার হাতে জামাতের স্বার্থ সুরক্ষিত এবং সংরক্ষিত থাকবে, আর যে ইসলামের উন্নতির জন্য চেষ্টা করতে সক্ষম হবে, কেননা এমন বিষয় মীমাংসা হতে পারে যে ক্ষেত্রে কুরবানি করা সম্ভব। খলিফা সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি মৌলভী সাহেবকে বললাম যে আমার ব্যক্তিগত আবেগ অনুভূতির যতটুকু সম্পর্ক আছে আমি আমার আবেগ অনুভূতিকে আপনার খাতিরে বিসর্জন দিতে পারি, কিন্তু যদি নীতির প্রশ্ন আসে তাহলে সেখানে সেটি আমার সীমাবদ্ধতা থাকবে। নীতি কোনোভাবে জলাঞ্জলি দেয়া বিসর্জন দেয়া বৈধ নয়। আমাদের এবং আপনাদের মাঝে এটি পার্থক্য। আমরা খেলাফতকে একটা ধর্মীয় বিষয় মনে করি আর খেলাফতের অস্তিত্ব আবশ্যক আখ্যা দেই। আপনারাও খেলাফতের অস্তিত্বকে অপ্রয়োজনীয় বা অবৈধ আখ্যা দিতে পারেন না, কেননা অতি স্বল্পকাল পূর্বেই এক খলিফার বয়াত হতে আপনারা বেরিয়ে এসেছেন। এর অর্থ হল খলিফা আউয়ালের বয়াত আপনারা করেছিলেন, তার ইন্তেকালের পরেই আপনারা স্বাধীন হয়েছেন, অর্থাৎ খলিফাতুল মসীহ আউয়ালের ইন্তেকালের পরেই আপনারা বলছেন যে আমাদের খেলাফতের আর প্রয়োজন নেই, এখন আমরা খেলাফত হতে মুক্ত। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু তাদের বলেন যে আপনারা ৬ বছর বয়াতভুক্ত ছিলেন আর যা ৬ বছর বৈধ ছিল তা ভবিষ্যতেও অবৈধ হতে পারে না, আর খোদার যদি নির্দেশ থাকে তাহলে তো তা অবৈধ হওয়ার প্রশ্নই ওঠে না। আপনাদের এবং আমাদের অবস্থানের এটি পার্থক্য যে আপনারা যদি কথা ছেড়ে দেন তাহলে আপনাদের সেটি অবলম্বন করতে হবে যা আজ পর্যন্ত অবলম্বন করে রেখেছেন, অর্থাৎ খলিফাতুল মসীহ আউয়ালের হাতে বয়াত করেছেন আপনারা। কিন্তু আমরা যদি ছেড়ে দেই তাহলে আমাদেরকে তা ছাড়তে হবে যা পরিত্যাগ করা আমাদের বিশ্বাস এবং ধর্মের পরিপন্থী। এর বিরুদ্ধে আমরা কখনো কোনো কাজ করিনি, তাই সুবিচারের দাবি হল আপনারা সেই পথ অবলম্বন করুন যা আজ পর্যন্ত অনুসরণ করছিলেন, আর আমাদেরকে আমাদের ধর্ম এবং নীতির বিরোধী কিছু করতে বাধ্য করবেন না। বাকি থাকলো এই প্রশ্ন যে জামাতের উন্নতি এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কে কল্যাণকর হতে পারে। এর উত্তর হল যে ব্যক্তি সম্পর্কে আপনারা একমত হবেন। খলিফা সানি মৌলভী মোহাম্মদ আলী সাহেবকে বলেন যে ব্যক্তি সম্পর্কে আপনার মতকে পৌঁছবেন তাকে আমরা খলিফা হিসাবে শিরোধার্য করব। আল্লাহর ফজলে জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী চাইত যে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সুস্পষ্ট নির্দেশনা জামাতের সামনে ছিল। যখন এই মিটিং অস্বাভাবিকভাবে দীর্ঘ হয়ে যায়, মোহাম্মদ আলী সাহেব নাচড় আচরণ প্রদর্শন অব্যাহত রাখে, তখন মানুষ দরজায় আঘাত করে আর হইচই করে যে তাড়াতাড়ি সিদ্ধান্ত করুন আর আমাদের বয়াত গ্রহণ করুন। যাই হোক, হযরত খলিফাত মসীহ সানি রাদিয়াল্লাহু আনহু বলেন যে মৌলভী সাহেবকে আমি বললাম যে আপনার সংশয় আমি দূরীভূত করেছি, তাই আপনার সামনে এখন এই প্রশ্ন ওঠা উচিত নয় যে খলিফা কে হবেন। এটি নয় যে খলিফার দরকার নেই বা প্রয়োজন নেই। মৌলভী সাহেব তখন বলেন, আমার জানা আছে আপনি জোর দিচ্ছেন এই জন্য যে আপনি জানেন খলিফা কে হবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তাকে বললাম কই, আমি তো জানি না যে কে হবে। তিনি বলেন যে আমি খলিফা সানি বলেন যে আমি তার হাতে বয়াত করব যাকে আপনারা নির্বাচন করবেন। অর্থাৎ মৌলভী মোহাম্মদ আলী সাহেবকে তিনি বলছেন, আপনাদের নির্বাচিত ব্যক্তির হাতে আমি বয়াত করলে খেলাফতের সমর্থনকারীরা যেহেতু আমার কথা মানে তাই বিরোধিতার কোনো আশঙ্কা নেই। কিন্তু মৌলভী সাহেবের মানার ছিল না আর মানেন উনি। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তাকে বললাম আপনি আমার সম্পর্কে কুধারণা করে বেড়ান, আমি আমার বক্ষ বিদীর্ণ করে কিভাবে আপনাকে দেখাতে পারি যেই কোরবানি আমার দ্বারা সম্ভব আমি তা করার জন্য প্রস্তুত রয়েছে। কিছুক্ষণ পর দরজা খুলে যখন তারা বাইরে আসেন, মৌলভী মোহাম্মদ হাসান আমরোহি সাহেব, হযরত খলিফাত মসীহ সানি, হযরত মির্জা বশির উদ্দিন মাহমুদ আহমদ সাহেব নাম প্রস্তাব করেন আর জামাত তাকে বয়াত দিতে বাধ্য করে। তিনি বারবার বলেছেন যে আমার তো বয়াতের শব্দ বা বাক্যাবলীও মুখস্থ নেই। খুব সম্ভব হবে সরোয়ার শাহ সাহেব বলেন যে আমি পড়ে শোনাচ্ছি। আর এভাবে এই দ্বিতীয় কুদরত প্রতিষ্ঠার প্রেক্ষাপটে নৈরাজ্যবাদীরা যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তা শিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবায়নের মাধ্যমে তাদের ব্যর্থ করেছেন। আর নবুয়তের পদ্ধতিতে খেলাফত হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের তিরোধানের পর দ্বিতীয়বার পুনরায় প্রতিষ্ঠিত করেন। আর যারা খেলাফত থেকে দূরে সরে যায় তারা বড় বড় ধর্মীয় আলেমও ছিল, জাগতিক জ্ঞানও রাখত, শিক্ষিত ছিল, অভিজ্ঞ ছিল, সম্পদশালী এবং মর্যাদাবানও। আঞ্জুমানের পুরো ভান্ডার করতলগত করে রেখেছিল, কিন্তু ক্রমাগতভাবে তারা ব্যর্থ হতে থাকে। মৌলভী সাহেব দ্বিতীয় খেলাফতের নির্বাচনের পর কেবল কাদিয়ান পরিত্যাগই করেননি, বরং এই সকল ব্যক্তিরা খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করার জন্য পরেও অনেক নৈরাজ্য সৃষ্টি করে বেড়ায়, কিন্তু সবসময় তাদেরকে ব্যর্থতাই দেখতে হয়েছে। কেন? এ কারণে যে আল্লাহর প্রতিশ্রুতি ছিল খেলাফত ব্যবস্থা অব্যাহত রাখার, এরা যখন সার্বিকভাবে ব্যর্থ হয়ে কাদিয়ান ছেড়ে চলে যাচ্ছিল, তখন ধনভাণ্ডার সম্পূর্ণভাবে শূন্য রেখে যায়। যাওয়ার পথে তালিবুল ইসলাম স্কুলের বিল্ডিং এর দিকে ইঙ্গিত করে বলে যে 10 বছর পার না হতেই এ সকল বিল্ডিং এর নিয়ন্ত্রণ আসবে আর্য এবং খ্রিস্টানদের হাতে। তো দেখুন আল্লাহ তালা কিভাবে স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করেন। আল্লাহ তালা কত মহিমার সাথে স্বীয় রসুলের কথা পূর্ণ করেন, কত অসাধারণ ভাবে মসীহ মওউদ কর্তৃক প্রদত্ত শুভ সংবাদকে কেবল পূর্ণই করেন না, বরং আজ পর্যন্ত প্রতিদিন একটা নতুন মহিমায় তা পূর্ণ করে চলেছেন। এরা 10 বছরের কথা বলত যে 10 বছর পূর্ণ হওয়ার পূর্বেই আর্যরা এবং খ্রিস্টানরা এগুলোকে করদলগত করবে, কিন্তু খোদাতালার কাজের মহিমাই ভিন্ন। সেই 10 বছরও কেটে যায়, এরপর আরো কয়েক দশক কেটে যায়, আর আজ 101 বছর অতিবাহিত হয়েছে কথা বলার পর। কিন্তু চরম প্রতিকূলতা সত্ত্বেও কাদিয়ান শুধু উন্নতিই করছে না, যেমন দেশ বিভাগের ঘটনাও রয়েছে, জামাতকে সেখান থেকে বের হতে হয়েছে, গুটিগত দরবেশকে সেখানে দরবেশ হিসাবে জীবন কাটানোর জন্য ছেড়ে দেওয়া হয়েছে, যারা কয়েক শত ছিলেন মাত্র। এখন কাদিয়ানে নিত্য নতুন অত্যাধুনিক বিল্ডিং ভবন নির্মিত হচ্ছে, একটা স্কুল অন্যের নিয়ন্ত্রণে যাওয়ার কথা এরা বলত, কয়েক কোটি রুপি ব্যয়ে নতুন স্কুল নির্মিত হচ্ছে। তবলিগের কাজও আল্লাহ তালার অপার কৃপায় সেখানে অনেক ব্যাপকতা লাভ করেছে, আর কেবল কাদিয়ানি নয়, পৃথিবীর অনেক দেশে আহমদিয়া খেলাফতের সাথে সম্পৃক্ত জামাতের বহুতল বিশিষ্ট ভবন এবং বিল্ডিং আল্লাহ তালার সাহায্য সমর্থনের স্বাক্ষর বহন করছে। পৃথিবীর সকল ধর্মের অনুসারীদের কাছে ইসলামের অনিন্দ সুন্দর শিক্ষা পৌঁছে। তো এই হল আহমদিয়া খেলাফতের সাথে আল্লাহ তালার সমর্থন, যার দৃষ্টান্ত আমরা প্রতিদিন দেখছি। জার্মানিও সেই কল্যাণ রাজি থেকে বঞ্চিত নয়। খেলাফতে আহমদিয়ার সাথে সম্পৃক্তদের আল্লাহ তালা যেই কল্যাণে ভূষিত করছেন। মাত্র কয়েকদিন পূর্বেই জার্মানি জামাতের দুটো অঙ্গ সংগঠন আনসারুল্লাহ এবং লাজনা ইমামুল্লাহ সম্মিলিতভাবে 5 তলা বিশিষ্ট একটি ভবন ক্রয় করেছে, যা 17 লক্ষ ইউরো ব্যয় ক্রয় করা হয়েছে। সেই ভান্ডার যাতে খেলাফত বিরোধীরা 1 রুপিয়ার চেয়ে কম কিছু পয়সা রেখে যায় তিরস্কার করত, যে এখন দেখব কিভাবে নিজাম বা ব্যবস্থাপনা চলে। সেই খেলাফতের সাথে সম্পৃক্ত আজ একটি দেশের দুটি অঙ্গ সংগঠন একটি বিশাল 5 তলা বিশিষ্ট ভবন প্রায় 19 কোটি রুপির বেশি অর্থ ব্যয় ক্রয় করেছেন। তো এটি খোদার কৃপা এবং আহমদিয়া খেলাফতের প্রতি তার সমর্থন নয় তো আর কি। যারা খেলাফত থেকে পৃথক হয়ে গেছে, তাদের কেন্দ্রীয় ব্যবস্থাও লণ্ডভণ্ড বা হারিয়ে গেছে, তাদের মাঝে নেক প্রকৃতির মানুষ, তখনও বোঝার পর আর আজও তাদের পরবর্তী প্রজন্ম বা তাদের মাঝে যারা এটি বুঝতে পারে, তারা জামাতে আহমদিয়ায় যোগ দিচ্ছে এবং খেলাফতের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। এছাড়া আজকে সারা বিশ্বে ইসলামের তাবলিগের কাজ আহমদিয়া খেলাফতের ব্যবস্থাপনার অধীনেই হচ্ছে। পৃথিবীতে যখন ইসলামের দুর্নাম করা হচ্ছে, ইসলামের আকর্ষণীয় চিত্র জামাতে আহমদিয়ায় তুলে ধরছে, এই কারণেই আল্লাহ তাআলা নিজেও আহমদিয়া খেলাফতের সত্যতা পৃথিবীর সামনে প্রমাণ করছেন। কিছু ঘটনা বড় আশ্চর্যজনক হয়ে থাকে, আশ্চর্য হতে হয় যে কিভাবে আল্লাহ তাআলা জামাতের সত্যতা স্পষ্ট করার পাশাপাশি খেলাফতের প্রতি তার সাহায্য সমর্থনের কথাও ব্যক্ত করেন। আহমদিয়া জামাতের সত্যতাই কেবল স্পষ্ট করেন না, বরং খেলাফতের প্রতি আল্লাহর যে সাহায্য সমর্থন রয়েছে তাও অন্যদেরকে তিনি দেখান। আর এইভাবে নেক প্রকৃতির মানুষের বক্ষ উন্মোচিত করেন। কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে উল্লেখ করব। নাইজার আফ্রিকার একটি দেশ, আমাদের সেখানকার মোবাল্লিগ লিখেছে নতুন বয়াতকারীদের একটা ট্রেনিং ক্লাসে 10 জন ইমামের পাশাপাশি ওগুনা নামক একটি গ্রামের চিফ হয়ে আসে সেই ক্লাসে। তাকে জিজ্ঞেস করা হলো যে ইমামের পরিবর্তে আপনি নিজে কেন আসলেন এই ক্লাস ইমামদের প্রশিক্ষণের জন্য। তিনি বলেন, আমি জানি এটি ইমামদের ক্লাস, কিন্তু গত রাতে আমি যখন আমাদের ইমাম সাহেবকে ক্লাসে অংশগ্রহণের বার্তা পাঠালাম, তিনি অংশগ্রহণে অস্বীকার করেন এবং বলেন যে আমাকে শহরের সুন্নি ওলামারা যারা ওহাবি ছিল বলেছে যে আহমদিরা কাফের। গ্রামের চিফ বলে যে এটি শুনে আমি আশ্চর্য হলাম আর খুব দুঃখ হলো আমার যে আহমদিরা কাফের কিভাবে হতে পারে, আর এরা যদি কাফের হয় তাহলে এই গ্রামে চিফ হিসাবে তাদেরকে তবলিগ করার অনুমতি আমি দিয়েছি, তাই আমি তো ডবল বা দ্বিগুণ কাফের হয়ে গেলাম। তাই রাতে আমি অনেক দোয়া করেছি আল্লাহ তাআলার কাছে। মানুষ বলে যে আফ্রিকার মানুষ অশিক্ষিত, গ্রামে বসবাসকারী একজন চিফ খুব বেশি শিক্ষিত হয়তো হবেন না, কিন্তু খোদার ভয় ছিল, নেক প্রকৃতির মানুষ ছিল। তিনি বলেন, রাতে আমি অনেক দোয়া করেছি আর আল্লাহ তাআলার কাছে দিক নির্দেশনা চাইতে চাইতে আমি ঘুমিয়ে পড়ে, আর এই কথাটাই বড় বড় আলেমরা বোঝে না। তিনি কসম খেয়ে বিবৃতি দিয়েছেন যে রাতে আমি স্বপ্নে দেখেছি, প্রথমে আমার ঘরে আকাশ থেকে নক্ষত্র নেমেছে আর এর পিছনে এসেছে চন্দ্র, আমি কাছে থেকেই সেগুলো দেখছি কিন্তু তাতে কোনো আলো নেই। এরপর হঠাৎ করে আকাশ থেকে এক শুভ্র পোশাকধারী ব্যক্তিত্ব আমার ঘরে প্রবেশ করেন, আর তার ঘরে প্রবেশ করতেই সেই ব্যক্তির গৃহে প্রবেশ করতেই নক্ষত্র এবং চন্দ্র আশ্চর্যজনকভাবে আলোকোজ্জ্বল হয়ে যায়, সারা ঘর আলোতে ভরে যায়, আর আমার হৃদয়ে কিলকের মতো এই কথা প্রবেশ করে যে ইনি তো কোন আহমদি মানুষ। আর আমি এগিয়ে গিয়ে তাকে প্রশ্ন করি যে আপনি কি আহমদিদের মোবাল্লেগ নাকি খলিফা, আর আমার চোখ খুলে যায়। মুরব্বী সাহেব তাকে বিভিন্ন ছবি দেখিয়েছেন, অ্যালবাম দেখিয়েছেন, তিনি তাৎক্ষণিকভাবে আমার ছবির উপর নিজের আঙ্গুল রেখে বারবার কসম খেয়ে বলেন যে তাকেই আমি আমার ঘরে আকাশ থেকে অবতরণ করতে দেখেছি, আর তার আগমনেই আমার ঘর আলোকোজ্জ্বল হয়ে যায়। এরপর গ্যাম্বিয়া থেকে আমির সাহেব লিখছেন, সাম্বা উম্বায়ে নামে একটি গ্রাম, সেখানে যখন তবলিগ করা হয় হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের আগমন সম্পর্কে অবহিত করা হয় আর তাঁর জামাতভুক্ত হওয়ার বয়াতের শর্তাবলী পড়ে শোনানো হয়। গ্রামের ইমাম এবং গ্রাম উন্নয়ন মূলক কমিটির চেয়ারম্যান স্পষ্ট ভাষায় বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মাহদির আগমনের ভবিষ্যৎবাণী করেছেন। আজ প্রথমবার ইমাম মাহদির আগমন বার্তা শুনছি, যখন থেকে এদের দেখছি আমি সত্যি অভিভূত। তিনি বলেন যে কেবল আহমদিরাই সত্যিকার মুসলমান, কেননা তাদের কাছে খেলাফতের শক্তি আছে যা সবাইকে একই মালায় গেঁথে রেখেছে। আর আমার সম্পর্কে যখন তাকে তিনি বলেন এবং ছবি দেখান, তিনি বলেন যে ব্যক্তিকে আমি প্রতিদিন টেলিভিশনে দেখি, তখন উপস্থিত সকলেই, যাদের সংখ্যা 350-এর মতো হবে, বয়াত করে আহমদীয়ত ভুক্ত হন। তিনি যখন তিনি স্থানীয় ভাষায় কোরআনের অনুবাদ দেখেন, বলেন যে আহমদীয়তই সত্য ইসলাম, অন্য কোন ফেরকা সেই সৌভাগ্য লাভ করেনি যেমনটি আহমদীরা করছে। শেষের দিকে তিনি বলেন যে তিনি তারা আহমদীয়তের উপর প্রতিষ্ঠিত থাকবেন এবং বিন্দুমাত্র পিছপা হবেন না, কেননা সত্য ইসলাম এটি, অন্য মৌলবীরা আমাদেরকে প্রতারিতই করে। আর এই সফরে আখেনের মসজিদের উদ্বোধন এবং হেনাওর মসজিদের উদ্বোধন উপলক্ষে যারা বিভিন্ন শ্রেণী এবং গোষ্ঠীর সাথে সম্পর্কযুক্ত ছিল, রাজনীতিবিদও ছিল, ব্যবসায়ী ও শিক্ষকও ছিল, আর আরো অনেক শিক্ষিত নরনারীও ছিল, তাদের অনেকেই নিজেদের মতামত ব্যক্ত করেছেন। একজন বলেছেন যে অনেক আহমদীর সাথে আমার পরিচয় আছে, আর আহমদীয়ত সম্পর্কে এই সুবাদে আমি মনে করতাম যে আমি অনেক কিছু জানি, আমার অনেক কিছু জানা আছে, কিন্তু যাকে তিনি বলেছেন তাকে তিনি বলেন তোমাদের খলিফার কথা শুনে আমার উপর যে প্রভাব পড়েছে, যা পূর্বে পড়েনি ইসলাম বা ইসলামের প্রকৃত মর্ম এখন আমি বুঝতে পেরেছি, যার হৃদয়ে ঘর করেছে। তো এই হলো খোদার ফজল বা কৃপা যা খেলাফতের সাথে সম্পৃক্ত। আমি এক দুর্বল বান্দা, আমার নিজের অবস্থা সম্পর্কে আমি সবিশেষ অবগত, আমার তেমন কোনো যোগ্যতা নেই, কিন্তু আল্লাহ তাআলা খেলাফতকে সমর্থনের এবং সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন, আর আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য। তিনি সবসময় খেলাফতের সাহায্য সমর্থন করে আসছেন এবং ভবিষ্যতেও করবেন, যেভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেছেন যে এই দ্বিতীয় কুদরত খোদার হাতে লাগানো এবং তার সাহায্য সমর্থনের দৃষ্টান্ত আমরা সবসময় দেখি। যারা ইমানে দৃঢ় থাকবে তারা নিদর্শন এবং আল্লাহ তাআলার সমর্থনের অভিজ্ঞতা করবে, তাই নিজেদের ইমানকে দৃঢ় করুন, আহমদিয়া খেলাফতের সাথে সম্পর্ক স্থাপন করুন, আর সেই দায়িত্ব পালনের প্রতি মনোযোগী হন যারা আল্লাহ তাআলা খেলাফতের নিয়ামত প্রাপ্তদের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন। খেলাফতের নিয়ামত, খেলাফত রূপী নিয়ামত ইসলামের প্রথম যুগে তখন হারিয়ে যায় যখন বস্তুবাদিতা বেশি ছেয়ে যায়। এখন ইনশাআল্লাহ এই কল্যাণ রাজি আল্লাহ তাআলা অব্যাহত রাখবেন, কিন্তু এই কল্যাণ রাজি থেকে তারা বঞ্চিত থাকবে যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার রক্ষা করবে না, যদি সেই সকল শর্ত না মানে যা খেলাফতের নিয়ামতের সাথে আল্লাহ সম্পৃক্ত করেছেন, তাহলে তারা বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা খেলাফতের মাধ্যমে ভয়কে নিরাপত্তায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যারা আল্লাহর প্রাপ্য দেবে। আল্লাহর প্রথম প্রাপ্য হল ইয়াবুদুনানি, আমার ইবাদত করবে তারা। সুতরাং এই নিয়ামত থেকে যদি লাভবান হতে হয় তাহলে খোদার ইবাদতের দায়িত্ব পালন করুন, পাঁচ বেলার নামাজের হেফাজত করুন, আর যথাযথভাবে নামাজ আদায়ের প্রতি মনোযোগী হন। এরপর বলা হয়েছে লা ইউশরিকুনা বি শাইয়া, তারা কোনো কিছুকে আমার শরীক করবে না। সুতরাং এই পৃথিবীতে যেখানে মানুষের অনেক প্রেফারেন্সেস আছে, বিশেষ করে এই উন্নত বিশ্বে যেখানে বস্তুবাদিতার ক্ষেত্রে বা বস্তুবাদিতার পিছনে মানুষ হন্যে হয়ে ছুটছে, এই জাগতিক বিষয়াদিকে মানুষ বা কোনো কোনো মানুষ আল্লাহ তাআলার নির্দেশের উপর প্রাধান্য দিয়ে থাকে, জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা এবং দুর্নীতিরও আশ্রয় নিয়ে থাকে, এটিও এক প্রকার শিরক। অতএব এমন মানুষ সত্যিকার অর্থে খেলাফতের মাধ্যমে লাভবান হবে না। জার্মানি থেকে এখান থেকে আমাকে একজন চিঠি লিখেছে যে তার এক জেরে তবলিগ বন্ধু হযরত মসীহ মওউদের সত্যতার সমস্ত যুক্তি প্রমাণ মেনে নিয়েছে। সেই আহমদি যখন তার বন্ধুকে বলল যে বয়াত করে জামাতভুক্ত হও, তখন সে বলা আরম্ভ করে যে আমি অনেক আহমদিকে জানি, আমার চতুর্পাশে যারা আছে তাদেরকে আমি জানি, যারা কর ফাঁকিও দেয়, যারা মিথ্যারও আশ্রয় নেয়, যারা আরো অনেক ভ্রান্ত কাজে বা অন্যায় কাজে জড়িত, কিন্তু আমি এইসব অন্যায় কাজ করি না, আমি পুরো কর দেই, ট্যাক্সি চালাই, আর তারও তার উপরও যা আসে তা দেই, তাই আমি কিভাবে এই জামাতভুক্ত হতে পারি, তাই আমি তাদের চেয়ে ভালো, যদিও আমি তোমাদের বিশ্বাসের সাথে একমত। হুজুর বলছেন যদিও তার এই উত্তর ভুল, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ না মেনে সে অপরাধ করছে, আল্লাহ তাআলা তাকে এটাই বলবেন যে সত্য যখন তোমার সামনে স্পষ্ট হয়ে গেল, গুটিকতক মানুষ দেখে তা কেন অস্বীকার করলে, আমার নির্দেশ কেন মান্য করলে না তুমি। কিন্তু এমন আহমদি নিজেদের ভ্রান্ত আচরণের মাধ্যমে দ্বিগুণ পাপ করছে, নিজেরাও আল্লাহর ফজল থেকে এরা বঞ্চিত থাকবে এবং থাকছে, এবং আর অন্যদেরকেও দূরে ঠেলে দিচ্ছে। এমন লোকদের সম্পর্কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেছেন যে আমাদের প্রতি আরোপিত হয়ে এরা আমাদের বদনাম করছে। অতএব যারা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নামকে দুর্নাম করছে, বদনাম করছে, তারা তার জারি বা চলমান খেলাফতের কল্যাণ থেকে কিভাবে অংশ পেতে পারে, তাই এমন মানুষকে আত্মবিশ্লেষণ করা উচিত। একইভাবে কর্মজীবী এবং ওহদাদারদেরকেও আমি এটি বলবো যে আপনাদের কাজে যে আশিস রয়েছে বা আল্লাহ আপনাদেরকে যে কাজ করার সুযোগ দিচ্ছেন, এটি কেবল খেলাফতের সাথে সম্পৃক্ততার কল্যাণে, এটি থেকে বিচ্ছিন্ন হয়ে কেউ এক কানাকড়ির কাজও করার সুযোগ পাবে না। কেউ যদি কোনো ভালো কাজের ভালো ফলাফলকে জাগতিক জ্ঞান ও মেধা এবং পরিশ্রমের ফসল মনে করে, তাহলে এটি তার আত্মপ্রসাদ বা আত্মপ্রতারণা বই কি। ধর্মের নামে কৃত কাজে খেলাফত থেকে বিচ্ছিন্ন হয়ে বিন্দুমাত্র আশিস বা বরকত থাকতে পারে না। আমি যেভাবে বলেছি, যারা বিচ্ছিন্ন হয়েছে, আলাদা হয়েছে, তারা ফলাফলও দেখেছে, প্রতিদিন প্রতিনিয়ত তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং তাদের কেন্দ্রীয় ভাবমূর্তি হারিয়ে যাচ্ছে, তাদের ব্যবস্থাপনা অবলম্বন হারিয়ে বসছে। সুতরাং খেলাফতের প্রতি ভালোবাসা এবং খেলাফতের আনুগত্যই খোদার কৃপা আকর্ষণ করবে এবং ভালো ফলাফল প্রকাশ পাচ্ছে, কারণ এটি খোদা কর্তৃক প্রতিষ্ঠিত ব্যবস্থাপনা। তাই এখন ধর্মের উন্নতির জন্য সকল চেষ্টা প্রচেষ্টাকে তিনি খেলাফতের সাথে সম্পৃক্ত করেছেন। তাই কোন ওহদাদার বা পদাধিকারীর হৃদয়ে আমৃত্যু মাথা চারা দে বা আত্মশ্লাঘা দানা বাঁধে, তাহলে তার ইস্তিগফারের প্রতি মনোযোগ নিবদ্ধ করা উচিত। সুতরাং জামাতে আহমদিয়ার উন্নতির ক্ষেত্রে আলেমদের জ্ঞানও কোন কাজ করছে না, আর বুদ্ধিমানদের বুদ্ধিও কোন কাজ করছে না, আর জাগতিক জ্ঞানীদের জ্ঞান ও নৈপুণ্য কোন কাজ করছে না। যদি কোন ধর্মীয় জ্ঞানী জ্ঞানী কোন বিবেকবানের বুদ্ধি জাগতিক জ্ঞানী জ্ঞানী ব্যক্তির জ্ঞান এবং দক্ষ ব্যক্তির নৈপুণ্য জামাতের কাজে অস্বাভাবিক ফলাফল সৃষ্টি করে থাকে, তাহলে এটি সম্পূর্ণভাবে খোদার ফজল এবং খেলাফতের সাথে সম্পৃক্ততার কল্যাণে হচ্ছে। আর এই সম্পৃক্ততার কারণে সম্পৃক্ততার ক্ষেত্রে খোদাতালার এসব ফলাফল প্রকাশের প্রতিশ্রুতি রয়েছে যা তিনি প্রকাশ করছেন। বস্তুবাদিতায় বা জাগতিকতায় নিঃসন্দেহে জ্ঞান বুদ্ধি বা নৈপুণ্য কাজে আসতে পারে, কিন্তু জামাতের সদস্যদের অবশ্যই উত্তম ফলাফলের জন্য, বিশেষ করে জামাতি কাজে উত্তম ফলাফলের জন্য নিজেকে খেলাফতের অধীনস্থ, খেলাফতের নির্দেশের অধীনস্থ রাখতে হবে। একইভাবে আলেমদেরও দায়িত্ব হবে এমন মানুষ যারা হযরত মসীহকে মেনেছে, অর্থাৎ নতুন বয়াতকারী এবং নতুন যুবক শ্রেণী আর ছেলে মেয়েদের খেলাফতের সাথে, যাদের খেলাফতের সাথে সত্যিকার সম্পর্কের ধারণা নেই, তাদের এ সম্পর্কে অবহিত করুন বলুন। একইভাবে ওহদাদার বা পদাধিকারীর দায়ী, কোন কোন ওহদাদার বা পদাধিকারী এমন আছে যারা নির্বাচিত হয়ে ওহদাদার হয়ে যায় কিন্তু ধর্মের কিছুই তারা জানে না, তারা নিজেদের পদকেও জাগতিক পদের মতো মনে করে। আমার সামনে কিছু লোক যখন বলে যে আমার কাছে অমুক পদ আছে, আমি সবসময় তাদেরকে বলি যে পদ বলো না, বরং বলো যে অমুক সেবা করছি। আল্লাহ তাআলা যদি ধর্মের সেবার সুযোগ দিয়ে থাকেন তাহলে ধর্মীয় জ্ঞানও বৃদ্ধির চেষ্টা করুন, নিজের বিশ্বস্ততা আন্তরিকতা এবং তাকওয়ার তাকওয়া উন্নত করুন, খেলাফতের সাথে নিজের সম্পর্ককে দৃঢ় করুন। এমন ওহদাদার বা পদাধিকারীও আছে বা হয়ে থাকে যারা নিজের গুরুত্বের প্রতি মনোযোগ আকর্ষণের সর্বাত্মক চেষ্টা করে যে আমরা ওহদাদার বা পদাধিকারী, কিন্তু খেলাফত সম্পর্কে মনে করে যে বছরে একবার খেলাফত দিবস উদযাপন করে তাদের দায়িত্ব পালন হয়ে গেছে। আমি পূর্বে একবার বলেছি হযরত মুসলিম মওউদ রাদিয়াল্লাহু আনহুর প্রেক্ষাপটে যে জামাতকে খেলাফতের সাথে সম্পর্ক এবং সম্পৃক্ততা সম্পর্কে যত জোর দেওয়া উচিত ততটা জোর দেওয়া হয় না। আমার বলার পর বিভিন্ন জলসা এখন বক্তৃতা শুরু হয়েছে, কিন্তু এই কথাকে হৃদয়ে বদ্ধমূল করা আবশ্যক যে খলিফা ভক্তের কথা শুনো এবং এগুলো মেনে চলার চেষ্টা করো, খেলাফতের সাথে তোমার সম্পর্ক দৃঢ় করো। যারা এই কথা বোঝে তারা নিজেদের বাস্তব জীবনে অসাধারণ পরিবর্তন অনুভব করে। সম্প্রতি কানাডা থেকে শতাধিক এবং আমেরিকা থেকে 200+ খোদ্দাম, বিভিন্ন বয়সের খোদ্দাম লন্ডনে আমার সাথে সাক্ষাতের জন্য আসে। তাদের মাঝে নতুন বয়াতকারীরা অন্তর্ভুক্ত ছিল, 3 দিন তারা এখানে অবস্থান করেছে। এরপর তাদের ভাবাবেগ এবং অভিব্যক্তি সম্পূর্ণ ভিন্ন ছিল। আশ্চর্যজনক নিষ্ঠা ও বিশ্বস্ততা তাদের পক্ষ থেকে প্রকাশিত হচ্ছিল, যা দেখে এবং শুনে আশ্চর্য হতে হয়। গিয়েও তারা এসব কথা এমন আবেগ অনুভূতি প্রকাশ করেছে, অবস্থায় পরিবর্তনের কথা বলেছেন এবং অঙ্গীকার করেছেন যে আমরা রীতিমতো নামাজ পড়ব, এই অঙ্গীকার করেছেন জামাতের সাথে রীতিমতো সম্পৃক্ত থাকবেন, এই অঙ্গীকার করেন যে খেলাফতের সাথে নিজেদের সম্পর্ককে উত্তরোত্তর তারা দৃঢ় করবেন। ইতোপূর্বে খেলাফতের সাথে সম্পর্কের কথা তাদেরকে অতটা জানানো হয়নি, তাদের অভিজ্ঞতাও ছিল না। এতে সন্দেহ নেই যে ব্যক্তিগত সাক্ষাতে উভয় পক্ষ থেকে সম্পর্ক এবং ভালোবাসার একটা বিশেষ বৈশিষ্ট্য প্রকাশ পাবার সৃষ্টি হয়, কিন্তু বিভিন্ন ঘটনার মাধ্যমে আলেমেরা এবং ওহদাদারগণ যদি খেলাফতের গুরুত্ব জামাতে বিভিন্ন সময়ে বর্ণনা করে তাহলে ইমানে দৃঢ়তা এবং সৌন্দর্য সৃষ্টি হয়। ওহদাদার খেলাফতের প্রতিনিধিত্বের নামে নিজের গুরুত্ব ফলাও করে তুলে ধরতে চায়। কোন ওহদাদার যেখানে দাঁড়াবে বলবে যে আমি খেলাফতের প্রতিনিধি, খলিফার প্রতিনিধি। আর এসব ওহদাদারদের মাঝে পুরুষও রয়েছে আর লাজনার প্রেসিডেন্টেরাও রয়েছে এবং অন্য অন্য পদাধিকারীরাও, কিন্তু খেলাফতের সাথে সম্পর্ককে তারা সেভাবে হৃদয়ে গেথায় নেয়নি যেভাবে নেওয়া উচিত। যদি এসব ওহদাদার বা পদাধিকারীরা খেলাফতের গুরুত্ব এবং খেলাফতের সাথে সম্পর্ককে দৃঢ় করার চেষ্টা করে তাহলে এসব ওহদাদার বা পদাধিকারীদের গুরুত্ব নিজ গুণেই বৃদ্ধি পাবে। তো এটি হল আলেমদের দায়িত্ব, সবাই এর অন্তর্ভুক্ত, মুরব্বী হন বা ওহদাদার হন বা ধর্মীয় জ্ঞানে জ্ঞানী ব্যক্তিরা হন, খলিফা ওয়াক্তের সাহায্যকারী হন, নিজেদের কর্ম এবং আমলকে খলিফা ওয়াক্তের অধীনস্থ করুন এবং অন্যদেরকেও নসিহত করুন। এই ধারণা ভুল যে একবার বললেই হয়ে গেল। এই নসিহত বা সম্পর্ক দৃঢ় করার কথা বারবার বলা উচিত। এক খুতবায় এই প্রেক্ষাপটে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু মুরব্বী এবং আলেমদের একটা অতি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। তিনি বলেন যে সকল মুমিন যে ধর্মের জন্য মর্মবেদনা রাখে আর জামাতের প্রতি নিষ্ঠা ও আন্তরিকতা রাখে আর যে চায় খোদার জামাত সুনামের সাথে পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকুক আর ইসলাম পুনরায় সেই সম্মান লাভ করুক যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর যুগে লাভ হয়েছে। আর এই কাজের জন্য হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের চেষ্টা বৃথা না যাক, ব্যর্থ না হোক, তাহলে তার জন্য আবশ্যক হল খলিফার সাথে দিবারাত্র সহযোগিতা করে সেই কাজে ঝাঁপিয়ে পড়া, যেন চিন্তা চেতনার ক্ষেত্রে জামাতের সংশোধন হয়ে যায়। এমন লোকদের জন্য আবশ্যক হবে যেভাবে বিয়ের সময় মানুষ নিজেদের ব্যাগ বা ঝুলি ছড়িয়ে দেয়, কোনো কোনো জায়গায় এমন প্রচলন আছে খেজুর বিতরণ হয়, মানুষ ঝুলি ছড়িয়ে ঝুলি বা ব্যাগ ছড়িয়ে দেয় যেন তাতে খেজুর পরে। একইভাবে খলিফা যখন জামাতের সংসদের জন্য কিছু বলেন তাদের উচিত হবে তাদের হৃদয়ঙ্গম করা এবং জামাতের সামনে পুনরাবৃত্তি করা, আবার পুনরাবৃত্তি করা এবং পুনরায় পুনরাবৃত্তি করা, যেন সবচেয়ে মোটা মাথার মানুষও তা বুঝতে পারে এবং ধর্মের উপর সঠিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পথ পেয়ে যায়। আল্লাহ তাআলা জামাতের সভ্য এবং সদস্যদের আর আলেম ও ওহদাদারদেরকে খেলাফতের কথাগুলো কেবল শোনা নয় বরং আমল করারও তৌফিক দিন। খেলাফত দিবসে বিশ্বস্ততার বহির প্রকাশ এবং খেলাফত দিবসের মোবারকবাদ জানিয়ে এরা যেন এটি মনে না করে যে দায়িত্ব পালন হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা অনুসারে আমরা খেলাফতরূপী নেমতের মূল্যায়নকারী হব, এটি আমার দোয়া, এই আমার এই দোয়াই থাকবে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নস্তাইনুহু ওয়া নস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَر